রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আপনাদেরকে জানাই আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি এক মহান বুজরুগ ছিলেন, আল্লাহর বলি ছিলেন, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার হজের সময় হজ পালনরত অবস্থায় এক যুবকের উপর তিনার দৃষ্টি পড়ল। আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখতে পেলেন ওই যুবক হজের প্রতিটি স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে লাগলেন, প্রতিটি স্থানে দুরূদ শরীফ। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি জানো না যে হজের কোন স্থানে কি দোয়া পড়তে হয়? আমরা সকলেই জানি যে যারা হজ করেন এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের মেহমান, যারা যারা হজরত অবস্থায় হজ পালনরত অবস্থায় প্রতিটি স্থানে আলাদা আলাদা কি দোয়া রয়েছে, খানায় কাবা তাওয়াফের দোয়া, মাকামে ইব্রাহিম যে স্থান সেখানে আলাদা, সাফা মারওয়াতে আলাদা, শয়তানকে যেখানে ঢিল পাথর নিক্ষেপ করা হয় সেখানে আলাদা, হযরত আসওয়াদের চুম্বনরত অবস্থায়, এভাবে অসংখ্য স্থান রয়েছে হজের সময় যেখানে আলাদা ভাবে কি দোয়ার শিক্ষা রয়েছে। যখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে প্রশ্ন করলেন যে তুমি কি জানো না যে হজের কোন স্থানে কি দোয়া পড়তে হয়, ওই যুবক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহ, যে আমি হজের কোথায় কোন স্থানে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ আমি জানি, আমি মূর্খ না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমি অবগত, কিন্তু আমি দুরূদ শরীফ কেন পড়ি? আমাকে প্রশ্ন করুন যে আমি আমার দুরূদ শরীফ পড়ার কারণ কি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আবার জিজ্ঞাসা করলেন যে তাহলে আমাকে বলো যে তুমি প্রতিটি স্থানে দুরূদ শরীফ কেন পড়ো, তখন সে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ, যে দুরূদ শরীফ পড়ার কারণ হচ্ছে যে এটাই দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফ পড়ার যে উপকারিতা আমি আমার সৎ চোখে আমি দেখেছি। কিভাবে? ওই যুবক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলেন, আমি এবং আমার বাবা উভয়ে এই হজের মৌসুমে, হজের সময় একসাথে আমরা হজ পালনের জন্য রওনা হলাম। প্রতিমধ্যে যখন আমি এবং আমার বাবা বসরা শহর পর্যন্ত আমরা পৌঁছলাম, আমার বাবা অসুস্থ হয়ে যায়, আমি একা, বাবাকে নিয়ে আমি কোথায় যাব, একটু পেরেশানগ্রস্ত আমি। আর কিছুক্ষণের মধ্যেই আমার পেরেশানি আরো বেড়ে গেল, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি একা, আমার বাবা ইন্তেকাল করলেন, আর আমরা এক মরুভূমির মধ্যে যেখানে বিরান অবস্থায়, যেখানে কোনো আবাদি নেই সে স্থানে আমরা। তখন ওই যুবক বলতে লাগলো, আমি চিন্তাগ্রস্ত অবস্থায় ওই মরুভূমির আমার বাবার লাশের পাশে আমি শুয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে এই অর্থাৎ আমার ঘুম আসার পূর্বে আমি দেখতে পেলাম হঠাৎ করে যে আমার বাবার চেহারা কুচ্ছিত হয়ে গেল, একবারে বিশ্রী হয়ে গেল, একটা সুন্দর চেহারা এটা নষ্ট হয়ে গেল। তখন আমি ফেরেশানগ্রস্ত অবস্থায় যখন একটু আমার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, ঘুমের মধ্যেই আমি দেখতে পেলাম ওই মরুভূমির এক প্রান্ত থেকে এমন একজন ব্যক্তির আগমন হচ্ছে যার চেহারা 14 তারিখের চাঁদের থেকেও আলোকিত। সুবহানাল্লাহ, ওই নুরানি এক ব্যক্তি আসতে লাগলো, আস্তে আস্তে আমার বাবার লাশের নিকটেই আসলো। আমার বাবার ওই চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল। যখন ওই নুরানি হাত আমার বাবার চেহারার উপর বুলিয়ে দিল, সাথে সাথে আমার বাবার সেই বিশ্রী কুচ্ছিত ওই চেহারা একবারে উজ্জ্বল আলোকিত হয়ে গেল। এই অবস্থা দেখে আমি সেই মহান আলোকিত নুরানি ব্যক্তির কদম মোবারক ধরে আরজ করলাম, আপনি কে? আমার বাবাকে এই কঠিন অবস্থায় আপনি সহযোগিতা করলেন। তখন ওই মহান ব্যক্তি, ওই নুরানিওয়ালা ব্যক্তি জবাব দিল, আমি হইলাম তোমার বাবা, যাকে প্রত্যেক রাতে স্মরণ করতেন। অর্থাৎ তোমার বাবা যতক্ষণ পর্যন্ত প্রতিটি রাত্রে 200 বার আমি রসুলের উপর দুরুদ শরীফ পাঠ না করতেন, ততক্ষণ পর্যন্ত আরাম করতেন না। আজকে তোমার বাবা এই বিপদের মধ্যে আমি রসুল এসেছি তোমার বাবাকে সহযোগিতা করার জন্য। এর কিছুক্ষণ পরে ওই যুবক সে বলতে লাগলো যে আমার চোখ খুলে গেল। আমি চোখ খোলার সাথে সাথে আমি যখন আমার বাবাকে দেখতে পেলাম, দেখলাম যে বাস্তবিক আমার বাবার চেহারা একেবারে সুন্দর আলোকিত এবং নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসলে বাস্তবিক যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে যুবকের ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করলেন, ওই যুবক হজের প্রতিটি স্থানে শুধু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে লাগলো। এর কারণে আমরা কারণ কি তাও আমরা শ্রবণ করলাম। আসলে বাস্তবিক ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। আসুন না আমরাও নিয়ত করি, আজ থেকে আমরা যদি সৌভাগ্যবান হতে চাই, সৌভাগ্যবানদের লিস্টের মধ্যে আমরা যদি আমাদের নামকে লিখাতে চাই, আমরা আজকে থেকেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করব, দুরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করতেছি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র কোরআন পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته
ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب فنظر نظرة في النجوم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى
على محمد صلى الله تعالى عليه وسلم আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মুবল্লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আর আজকের আলোচ্য যে বিষয় আজকের বিষয় আমরা শ্রবণ করব আলোচনার সাথে সাথে আপনাদের কিছু কল আর কিছু এসএমএস ও ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে শামিল করব আর আজকের আমাদের অনুষ্ঠানের আলোচ্য যে বিষয় নিয়ে আমরা মুবল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল রহনুমাই আমরা নেব যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমল বিনষ্টকারী কাজ সমূহ আমল বিনষ্টকারী আমরা বুঝতে পেরেছি অর্থাৎ এমন কিছু কাজ যার মাধ্যমে মানুষের ইবাদতগুলো বিনষ্ট হয়ে যায় কষ্টে করা যে ইবাদত সেই ইবাদত থেকে ইবাদতের যে প্রতিফল যে ফল তা থেকে সে মেহরুম হয়ে যায় আর সাথে সাথে আমরা আমলকে কিভাবে হেফাজত করতে পারি যতটুকুই নেক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমাদের করার সৌভাগ্য হয় ওই আমলকে আমরা কিভাবে হেফাজত করব হেফাজত করার তরিকা কি পদ্ধতি কি আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শ্রবণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে আমল বিনষ্টকারী কাজ সমূহ আসুন আমরা শুরুতে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব কিমিয়ায়ে সাআদাত থেকে একটি ঘটনা আমরা শ্রবণ করি আর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারব যে আমাদের আমল বিনষ্টকারীর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আমল বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা এ থেকে কিছু মাদানী ফুল আমরা হাসিল করতে পারব এই কিতাবের মধ্যে রয়েছে যা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন বনি ইসরায়েলের এক ব্যক্তি তার যুগের খুব বড় আবেদ ছিল পক্ষান্তরে সেখানে আরেক ব্যক্তি সর্বাপেক্ষা নিকৃষ্টটা ফাসিক লোক যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন এমন লোক সেই এলাকার মধ্যে ছিল একদিন ওই ফাসিক লোকটি গুনাহগার ব্যক্তি দেখতে পেল ওই আবিদ রোদে বসা রোদের উপর বসা আর একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া দিচ্ছে ফাসিকের অন্তরে এই খেয়াল আসলো আমিও কেন ওই আবিদের মেঘের ছায়ায় বসব না? হতে পারে ওই সৎ কর্মপরায়ণ ব্যক্তির ওসিলায় তার সংস্পর্শের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত আমার উপরেও নাজিল হবে। ওই গুনাহগার সেই ভালো নিয়তের সাথে ওই ব্যক্তির পাশে আবিদের পাশে গিয়ে বসে গেল। তার পাশে বসা আবিদ তা অপছন্দ করল। ওই ফরহেজগার ব্যক্তি ইবাদতকারী ব্যক্তি তার পাশে এসে এক গুনাহগার বসল, এই বসাটা তার কাছে অপছন্দ লাগল। তার মুখ দিয়ে এই অহংকার মিশ্রিত বাক্য বের হয়ে গেল, এই যুগের লাঞ্ছিত অসৎ ব্যক্তি কোথায় থেকে এসে আমার পাশে বসে গেল? এই অহংকার মিশ্রিত বাক্য তার জবান দিয়ে বের হলো ওই আবিদ ওই নেককার ব্যক্তির। এ কথা বলে আবিদ ওই লোকটিকে সে স্থান থেকে উঠিয়ে দিল, সে উঠে সেখান থেকে চলে গেল। কিন্তু দেখুন ওই ম্যাগের টুকরোটি যে আবিদকে ছায়া দিচ্ছে, সাথে সাথে ওই ম্যাগের ছায়া ম্যাগের টুকরো সেখান থেকে বিদায় হয়ে গেল, আর ওই ম্যাগের টুকরো ওই ফাসিকের মাথার উপর ছায়া দেওয়া শুরু করল। ওই গুনাহগারের উপর প্রথমে ছিল নেককারকে ছায়া দিচ্ছে, আর এখন ওই ম্যাগ গুনাহগারকে ছায়া দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকার যিনি নবী আলাইহিস সালাম তিনার কাছে ওহী প্রেরণ করলেন, ওহী পাঠালেন ওই দুই ব্যক্তিকে গিয়ে আপনি বলে দিন তারা যাতে করে উভয়ে তাদের আমল নতুনভাবে শুরু করে। ওই ফাসিক ওই গুনাহগার তার ভালো নিয়তের কারণে সৎ নিয়তের কারণে আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। ওই আবিদ ওই ফরহেজগার তার অহংকারের কারণে আমি তার সমস্ত ইবাদতকে বিনষ্ট করে দিয়েছি। তার যে ইবাদত করেছে ইতিপূর্বে যত আমল করেছে তার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা যাতে করে উভয়ে আমল নতুনভাবে শুরু করে। দর্শক শ্রোতা, আমরা এই যে ঘটনা শ্রবণ করলাম আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম তার অনেক দিনের মেহনত, অনেক দিনের কষ্টের ইবাদত, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল যা কিছু সে করল আজকে শুধু একটি অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে তার ইবাদতগুলো বিনষ্ট হয়ে গেল। আসুন আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে এ ধরনের আরো কয়েকটি বিষয় রয়েছে, যেমন অহংকারের ব্যাপারও, যে কেমন কিভাবে আমাদের মধ্যে অহংকার কাজ করে, কোন স্থানে কিভাবে অহংকার কাজ করে যেগুলোর কারণে আমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আরো কিছু এমন কাজ রয়েছে, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে এই অনুষ্ঠানে মুবাল্লিগিন থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। শুরুতেই আলফেসানি বাপু থেকে আমরা আজকের আমাদের যে আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ মাদিনী ফুল শ্রবণ করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ তাআলার নিকট দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলো হেফাজত দান করুক। আমিন। আমল দিয়ে তো জান্নাত লাভ করা সম্ভব নয় আল্লাহ তাআলার দয়া ছাড়া। আল্লাহ। তারপরও আমাদের আমল চালিয়ে যেতে হবে, কিন্তু যেগুলো বলেছেন কিছু কাজ এমন রয়েছে যে কাজের মাধ্যমে আমাদের কৃত আমলগুলো নষ্ট হয়ে যায়। খুব সুন্দর ঘটনাটি বললেন, অহংকার মানুষকে, অহংকার দাম্ভিকতা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় মানুষ আর মানুষ থাকে না, সে অন্য নিজেকে অনেক কিছু মনে করে। এভাবে করে কয়েকটা আমল, সেটা হচ্ছে গীবতের মাধ্যমেও নিজের আমল নষ্ট হয়ে যায়, রিয়াকারির মাধ্যমেও, তাতে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজ না করে কোনো মানুষকে সন্তুষ্টির জন্য কাজ করলে, ইবাদত করলে, এর মাধ্যমেও নিজের আমল নষ্ট হয়ে যায়। তেমনইভাবে শুরুতেই যদি আমরা এই জিনিসটা দেখি, অহংকার, তাকাব্বুর, নিজেকে বড় মনে করা, অর্থাৎ আমি আমল করছি, আমি কাজ করছি, আমি যা কিছু হয়েছি, দুনিয়াবী ক্ষেত্রে হোক, দৈনিক ক্ষেত্রে হোক, এই সকল কিছু আমার কৃতিত্ব মনে করা। যে কেউ ইঞ্জিনিয়ার হলো, সে মনে করলো যে আমার ব্রেন ভালো, আমি কাজগুলো সঠিকভাবে করতে পারি, এজন্য আমি ইঞ্জিনিয়ার হয়েছি। কারো চেহারা সুন্দর, সে মনে করলো আমি মানে খানা খাদ্য ভালো খেয়েছি, ছোটবেলা থেকেই আমি অনেক কিছু ভালো ভালো খানা খেয়েছি, প্রোটিনযুক্ত খানা খেয়েছি, এজন্য কি হয়েছে, আমার সুস্বাস্থ্য হয়েছে, আমার চেহারা সুন্দর হয়েছে, চেহারা পরিচর্যা নেয়ার কারণে। তারপরে আমলের দিক থেকেও যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আমরা আমল করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছে না। এখানে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি। তো ইবাদতের শক্তি কে দিয়েছে আমাকে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিন্তু এই জিনিসগুলো যখন আমার নিজের প্রতি, নিজের দিকে সম্পর্ক যুক্ত করে ফেলি, তাহলে এটা অহংকার হয়ে যায়, তাকাব্বুর হয়ে যায়, আর এই জিনিসটাই আমার নিজের আমলকে ধ্বংস করে দেয়। যেভাবে আবিদ এবং এই বদকারের ঘটনা বলেছেন কিমিয়া সাহাদার থেকে, অন্য মানুষ থেকে নিজেকে বড় মনে করা, নিজেকে ভালো মনে করা,
কিছু উদাহরণ যদি হয়ে যায়।
এখন এখানে তো অনেক উদাহরণ আছে, যেমনই ভাবে আমি একটু পোশাক আদি ভালো করে পরে আসলাম, এখন কাছে অন্য কেউ বসতে দেই না, তার চেয়ে আমি ভালো,
আমি ভালো।
ইবাদত বন্দেগী করলেও মনে হয় যেন যে মনে করেন প্যান্ট শার্ট পরে আছে অথবা ই আছে, এখন আমি পাগড়ি পরে আছি, লেবাস পরে আসি, তখন অটোমেটিক্যালি দিলের মধ্যে আসে আমি তার চেয়ে ভালো। আচ্ছা, ঘরের মধ্যেও আমরা কম্পেয়ার করি, জাস্টিফাই করি যে আমি তো তার চেয়ে ভালো, আমার ঘর তার চেয়ে ভালো, আমি তো তার চেয়ে ভালো, অমুকে তার ছেলে সন্তানের সাথে কেমন আচরণ করছে আমি তো করছি না, আমি তার চেয়ে ভালো। অর্থাৎ মানে মুহূর্তের মধ্যে আমরা জাস্টিফাই করে ফেলি যে আমি তার চেয়ে ভালো।
এটা কি সব ক্ষেত্রে হচ্ছে না? যেমন স্কুল কলেজে
সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে হচ্ছে
ইলমি দ্বীনের ব্যাপারে, যে আমি ভালো, আমি ভালো কারি, আমি সবচেয়ে ভালো নাতখা, এই ধরনের এই সকল ক্ষেত্রে হয়,
সকল ক্ষেত্রে হয়, তো সকল কাজের ক্ষেত্রে হয়।
জি,
এখন এখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন যে সব সময়, এবং আমিরুল সুন্নাহ তো বলেন যে দুনিয়ায় সকলের চেয়ে নিজেকে তুচ্ছ মনে করো। যে ছোট আছে, আমার বয়সে ছোট, সেও আমার চেয়ে উত্তম। এর কারণ হিসেবে বলেছেন, তোমার বয়স বেশি, তুমি গুনাহ বেশি করেছ, এর বয়স কম, সে গুনাহ কম করেছে। এটা স্বাভাবিক ব্যাপার না?
একবার আমির আলহ সুন্নাহ একটা উদাহরণ দিলেন এভাবে, মানে আল্লাহ ওয়ালা তারা বলে যখন কোন বড় ব্যক্তিকে দেখে বলে যে আমার থেকে উত্তম, কেন সে আমার থেকে বয়সে বড়, নেকি বেশি করে,
নেকি বেশি করেছে।
আবার যখন কোনো ছোট ব্যক্তিকে দেখতেন তখন বলতেন যে এ আমার থেকে ভালো, কেন তার বয়স কম, সে গুনাহ কম করেছে,
গুনাহ কম করেছে। এভাবে করে অর্থাৎ মানে নেক বান্দাদের চিন্তাই একটু আলাদা। এই চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমাদের আমলগুলো হেফাজত থাকবে।
এখানে একটা জিনিস কি বাপু, আমি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, এই আল্লাহ ওয়ালাদের যে চিন্তা, ইনাদের আমলকে হেফাজতের মন মানসিকতা যে ছিল, যে আমি তো আমার কাছে ইবাদত নাই, বাস আমি একটু ইবাদত আমি করে নিলাম, এই ইবাদতটাকে আমি কিভাবে হেফাজত করব,
হেফাজত করব,
যে শয়তানের ধোকা থেকে আমি কিভাবে বাঁচবো, শয়তান যাতে আমার এই মামুলি নগণ্য ইবাদতের মধ্যে আমাকে অহংকার আমার মধ্যে সৃষ্টি না করে দেয়, এনারা এই মানে চেষ্টার মধ্যে
চেষ্টা করে। যেমন আরেকটা আমল হচ্ছে রিয়া।
জি,
এটা আমরা হয়তো রিয়া শব্দটা খুব আম হয়ে গেছে, সবাই ব্যাপকতা লাভ করেছে, সবাই জানে,
বাংলাটাও বলে দেন,
লৌকিকতা,
লৌকিকতা,
লোক দেখানো,
লোক দেখানো ইবাদত,
মানে এটা ইবাদতের ক্ষেত্রে লোক দেখানো ইবাদত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না করে মানুষের জন্য আমরা ইবাদত যদি করি।
দর্শক শ্রোতা, আমরা যে এই সকল বিষয়গুলা ফরজ এলিমের মধ্যে রয়েছে, আজকে বিশেষ করে যে কয়েকটা বিষয় আলোচনা হচ্ছে, এই আপনার এই সকল যে সকল বিষয়গুলো থেকে বাঁচা একজন মানুষ একান্ত জরুরি। আমরা ইনশাল্লাহ আজকে মোবাইল লিগিন থেকে ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো, কিছু কল নেব। জাকির ভাই রয়েছে, আমরা ইনশাল্লাহ জাকির ভাই থেকে ইনশাল্লাহ আমাদের নিপুর শ্রবণ করবো। যে আগে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। আমার বাড়ি নারায়ণগঞ্জ আদমজি এলাকায়। আমি মাদানী চ্যানেলে মুজাকারা সবকিছু দেখি। আমি আমার বাপা জান আমির আলে সুন্নাতের একটি মানকাবাদ শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরা এর মধ্যেই ইনশাআল্লাহ বাপা আমির আহলে সুন্নাতের মানকাবাত ইনশাআল্লাহ শোনার সৌভাগ্যতা লাভ করবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ মেহরাজ আত্তারি, সিলেট মৌলভীবাজার থেকে। মাশা আল্লাহ রহমতপূর্ণ প্রকাত অনুষ্ঠানে আজ আমল বিনষ্টকারী কারণগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের অনেক মাদানি ফুল হাসিল হবে। আর এই প্রোগ্রামের মাধ্যমে একটি আমি কালাম শুনতে চাই। ইয়া ইলাহি, সদাই আমি তোমার দিনের সঙ্গ চাই। আর এই প্রোগ্রামে আমার জাকির আত্তারি ভাই আছেন, তো ওনাকে দেখে আরো আমার আরো ভালো লাগতেছে। আর এই প্রোগ্রামের সব মুবাল্লিগ ভাইদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। ইনশাআল্লাহ নাফসা ইসমাইল ভাই আমাদের সঙ্গে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ যে কালামটি আপনি শোনার জন্য চেয়েছেন সেটা ইনশাআল্লাহ আমরা শোনাবো, না হয় ইনশাআল্লাহ আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান ইনশাআল্লাহ কালাম অবশ্যই শুনতে হচ্ছে। জি জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ আল আমিন আত্তারি, কুমিল্লা থেকে বলতেছি। মাদানী চ্যানেল নিয়মিত দেখি। আমি গুনাহ থেকে বাঁচতে চাই। এখন গুনাহ থেকে বাঁচার জন্য কোনো যদি আমল থাকে তাহলে আমাকে বলে দিন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যেমন কয়েকটি এমন বড় বড় যেগুলো কবিরা গুনাহের মধ্যে শামিল, যেমন অহংকার বলেন, যেমন লৌকিকতার ব্যাপারে আমরা আলফাসেন বাবু থেকে ইনশাআল্লাহ শুনবো, যে এগুলো কবিরা গুনাহের মধ্যে শামিল, যেগুলো চিকিৎসা করা ব্যতীত কোনো ব্যক্তি ইবাদতের স্বাদ কখনো লাভ করতে পারে না ইনশাআল্লাহ। আমরা আজকের অনুষ্ঠানে যতটুকু সম্ভব আলোচনা করার আমরা চেষ্টা করব। জি জাকির ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুরুতেই যেহেতু আপনি অহংকারের বিষয়টা তুলে ধরেছেন, আর অহংকারের কারণেই আমল নষ্ট হয়ে যায়। আমরা যদি ইবলিস শয়তানের দিকে তাকাই, তারও কিন্তু এই অবস্থার কারণ একটাই, তার ভিতরে অহংকার ছিল না। হয়তো সে যখন ফেরেশতাদের সর্দার ছিল, পৃথিবীর জমিনে এমন কোন স্থান বাকি নেই যে জায়গাতে তার সেজদা হয়নি। এত বড় ইবাদতকারী হওয়ার পরেও তার সকল আমল নষ্ট হয়ে যাওয়ার কারণ একটাই, সে অহংকার করেছিল। আর এই অহংকারের কারণে আজকে তার এই অবস্থা আর তার এই পরিণতি।
এর ঘটনা কিন্তু আমরা প্রায়ই জানি।
হ্যাঁ,
ইবলিসের যে ঘটনা, তার মুখ থেকে একটি শব্দ বের হলো, আর এই শব্দটা আসলে আমরা দেখি আজকে যে শব্দ আপনার ইবলিস থেকে বের হলো, ওই শব্দগুলো কিন্তু আজকে আমাদের সমাজে
কিছু মানুষের মুখে আছে।
এর কারণ আছে, এর কারণ হলো যে শয়তান যখন কোনো ব্যক্তিকে আক্রমণ করে তখন তার শয়তানের যত কলা কৌশল এগুলো ওই ব্যক্তির মধ্যে কি করে চলে
আসে,
সে নিজেকে উত্তম মনে করলো।
সোহবতে সলেহ তোরা সলেহ কুনুন, সোহবতে সলেহ তোরা সলেহ কুনুন, সোহবতে তলেহ তোরা তলেহ কুনুন। সৎসর্গ যদি থাকে, সঙ্গ যদি থাকে সৎ, তাহলে তার মধ্যে ওই সৎ গুণগুলো চলে আসে
চলে আসে।
আর অসৎ ব্যক্তির যখন সঙ্গ থাকে তখন অসৎ ব্যক্তির গুণগুলো তার মধ্যে চলে আসে। আর শয়তানের ব্যাপারটা তো কোরআন কারিমের মধ্যে মানে স্পষ্টভাবে আপনার কোরআন শরীফে আয়াতে মুবারাকা রয়েছে, সবাই সিজদা করলো, ইবলিস করলো। এর কারণ কি হচ্ছে? আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে,
আগুন দিয়ে,
আর সে মাটির তৈরি, আমি তাকে কিভাবে সেজদা করবো? কত বড় অহংকার,
আমি উত্তম,
আমি উত্তম, এই উত্তম এ বললো, তখন আল্লাহ তাআলা তার প্রতি মানে ক্রোধ চলে আসলো, জালালিয়াত চলে আসলো, তাকে
একটা হাদিস শরীফ হয়ে গেল। এটার সাথে রিলেটেড আমি বলে দিই, ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াহিল উলুমউদ্দিনের মধ্যে এই হাদিসে মোবারকা নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এক ব্যক্তির প্রশংসা করতে লাগলো, তার গুণ মানে তার ইবাদত, তাকওয়া, পরহেজগারি। আলোচনা যখন হচ্ছিল, ইতিমধ্যে ওই ব্যক্তি এসে উপস্থিত হলো যার প্রশংসা সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতে লাগলো। তাকে দেখেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের নূর দিয়ে তার অন্তরের দুষ্টামি ধরে ফেললেন। তার অন্তরের দুষ্টামি কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে তাকে বলতে লাগলো যে তুমি সত্যি করে বলো, তোমার তোমার মধ্যে কি এই বিষয়টা কাজ করে না, তুমি এই এলাকায় সবচেয়ে ভালো মানুষ? মানে তোমার মধ্যে কি এই বিষয়টা কাজ করে যে তুমি এই এলাকার সবচেয়ে উত্তম? তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার এটা আমার মধ্যে কাজ করে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়াতের যে নূর, এর যে ক্ষমতা, তার অন্তরের দুষ্টামিটাকে ধরে ফেললেন। দেখেন, সবাই প্রশংসা করতে লাগলো, সাহাবা ইকরাম মানে তার এমন প্রশংসা। একজন মানুষ কেমন, তার ইবাদত কেমন হলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে তার প্রশংসা করা হয়। কিন্তু দেখুন, তার প্রশংসা, তার ইবাদত, তার তাকওয়া সবকিছু বিনষ্ট। কেন? তার মধ্যে এই বিষয়টা কাজ করে যে আমি উত্তম,
আমি বড়, আমি ভালো, এই বিষয়গুলো থাকার কারণে।
আসলে শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের যে চাল, এটা বোঝা বড় দায়। আর আপনার আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে এবং তৎকালীন আমলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরস দিতেন মোবারক জবানে মোবারকা থেকে, তখন কিছু লোক তারা ওই মানে অমনোযোগী থাকত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের ব্যাপারে নিশ্চয়ই জানতেন। সাহাবায়ে কিরাম আলিম রেজানগণ অনেক সময় মানে তারাও কি তাদের প্রতি ই করত যে তাদেরকে এখান থেকে বের করে দেয়া হোক, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন এগুলো। কিন্তু এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আসছে যে নিশ্চয়ই তারা, যাদের অদৃষ্টে কুফুরি রয়েছে, চাই আপনি তাদের ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, তাদের জন্য উভয় সমান, তারা ইমান আনার নয়। অর্থাৎ আবার পরবর্তী আয়াতের মধ্যে আসছে, সূরা বাকারা শরীফের প্রথম কয়েকটা আয়াতের মোবারকা পড়লেই বোঝা যায় এদের ব্যাপারে কি অবস্থা, যে আল্লাহ তাদের অন্তরগুলোর উপর এবং কানগুলোর উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর কালো আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এরপরে আয়াতে বলছেন, এবং কিছু লোক বলে আমরা আল্লাহ ও শেষ দিনের উপর ইমান এনেছি, এবং আসলে তারা ইমানদার নয়। এখন এই ব্যাপারটাতে দেখেন, মানে বলে যে আমি ইমান এনেছি কিন্তু তারা ইমানদার নয়। কে বলতেছে? কোরআনে পাক বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এরা বলে আমরা ইমান এনেছি কিন্তু অথচ তারা ইমানদার নয়। তারা আল্লাহ তাআলা ও ইমানদারদেরকে ধোকা দিতে চায়, বরং প্রকৃতপক্ষে তারা নিজেদের আত্মাকেই ধোকা দিচ্ছে আর তারা তা অনুধাবন করে না। তাদের অন্তরগুলোতেই বেধি রয়েছে, অথবা আল্লাহ তাদের বেধি আরো বৃদ্ধি করে দিয়েছেন, এবং তাদের মিথ্যার পরিণামে তাদের জন্য অবধারিত রয়েছে কষ্টদায়ক শাস্তি।
আল্লাহ,
এই যে আয়াতে মোবারকাতগুলো, কুরআন কারীম সূরা বাকারার প্রথম দিকের আয়াত, এখানে এই যে আমলগুলো বিনষ্ট হয়ে গেল, ইমানদার এবং মুনাফিক, মুনাফিকদের আলামত ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো, এসে মানে অমনোযোগী থাকতো। তারা এখানে এসে বলতো আমি তো আপনাদেরই সাথে আছি, আবার যখন ওই সাইডে চলে যেত এদের সাথে তখন বলতে আরে আমি তোমাদের সাথেই তো আছি।
তাদের বিষয়টা ছিল বাস দেখানো,
দেখানো, এখানে ছিল দেখানো যে আমি এদিকেও আছি ওদিকেও আছি, কথা পাচারকারী ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য যে মাদানী মশওয়ারা করতেন, যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো সে ওখানে গিয়ে প্রচার করতো, এভাবে করে এভাবে এভাবে হবে। তারা বলতো আমি তোমাদের সাথেই আছি, আবার এদিকে আমি তো তোমাদের সাথেই আছি। এই যে মুনাফিকাত, অর্থাৎ দিলের মধ্যে আপনার তাদের আমলগুলো কিন্তু বিনষ্ট হয়ে
গেছে।
তারা নামাজ পড়তো, রোজা রাখতো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতো, কিন্তু ঈমান নাই তাদের,
ঈমান নাই,
তারা মানে চলে গিয়েছে ওই পথে। এজন্য আমাদের উচিত হচ্ছে নিজের আমলকে মজবুত করার জন্য লৌকিকতা থেকে বাঁচতে হবে। লৌকিকতার ব্যাপারে আপনার আসছে সূরা হুদের 15 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ঈমান থেকে হলো বা যে ব্যক্তি পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব আর এর মধ্যে কম দেয়া হবে না। তাফসীরে তাবারির মধ্যে এসেছে সিদ্দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতে তাফসীরে বলেন, দুনিয়াতি রিয়াকারদের নেক আমলে বদলা দিয়ে দেওয়া হয় আর তাদের উপর অনুপরিমাণ অত্যাচার করা হয় না। যারা লোক দেখানো ইবাদত করে, যারা লৌকিকতা করে, তারা কিন্তু দুনিয়াতেই
পেয়ে যাবে।
অর্থাৎ এমন একটা আমল, আমি আমল নামাজ আদায় করছি, যখন আপনি ঘরে নামাজ একাকী নামাজ আদায় করলেন তখন কিভাবে নামাজ শেষ করবেন এই চেষ্টায় থাকেন, যখন মসজিদে আসলেন তখন খুব পরিপাটি করে মসজিদে এক কোনায় দাঁড়িয়ে মানে একাগ্র চিত্তে আপনি নামাজ আদায় করছেন, এর মানে কি? আপনার দিলের মধ্যে ই রয়েছে যে আমাকে মানুষ যদি আমি তাড়াহুড়া করে নামাজ এখানে মসজিদে পড়ি তাহলে মানুষ তো দেখে ফেলবে, মানুষ কি বলবে, মানে লোকে কি বলবে, এজন্য ইবাদত করা।
এরপরে দু একটি কথা আরোপ করবো যে বিশেষ করে যদি কেউ ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হয় অথবা বেশি কোটিপতি হয়, ভালো কোরআন করিমের তেলাওয়াতকারী হয়, ভালো মানে যারা যে সকল বিষয়ে সব চাইতে বেশি উচ্চ পর্যায়ে হয় তাদের জন্য একটু পরীক্ষার বিষয়। আমির আল্লাহ সুন্নাতের ইসলামের মধ্যে লিখেছেন যে যদি কেউ এলিম হোক, আমল হোক, টাকাওয়ালা হোক, সম্মানের অনেকের টাকা থাকে না কিন্তু এলাকার মধ্যে খুব সম্মান লাভ করে নেই, তাদের জন্য বড়ই পরীক্ষা। যে কোনো সময় তাদের মধ্যে অহংকার চলে আসতে পারে, আপনার সৌন্দর্যের একটা অহংকার চলে আসতে পারে, জ্ঞানের অহংকার চলে আসতে পারে, অর্থের অহংকার চলে আসতে পারে।
মানুষের মধ্যে সবচেয়ে ইবাদত গুজারি যে হয় বা একটু বেশি নামাজ পড়ে তো শয়তান তার সামনে এসে তার ইবাদত গুলো দেখায় যে দেখো তুমি আজকে 5 অক্ত নামাজ পড়েছো, তাহাজ্জুদ নামাজ পড়েছো, সবসময় ওযু অবস্থায় রয়েছো, তোমার আমল গুলো দেখো, তখন তাকে দিয়ে ওই আমলটা দেখায় সামনে কিন্তু গুনাটা আর দেখায় না। এই জন্য বলা হয়েছে গুনা যতই ছোট হোক না কেন এইটাই কিন্তু দেখো, আর নেক আমল যত বেশি করো না কেন ওইটাকে গোপন রাখো।
বাস্তবিক খুবই সুন্দর কথাই বললেন জাকির ভাই, যদি কোনো ব্যক্তি তার খারাপিটা, তার বদ আমলটা যদি তার চোখের সামনে যদি চলে আসে তাহলে সে কখনো অহংকারী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসুন সকলে মিলে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে নাতে মুস্তাফা শ্রবণ করি, তারপর আবার ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবো। জি
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল স্বয়ং খোদা যখন করেন গুণগান তোমার শান ইয়া রাসূল আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসমানে রাজত্ব তোমার জমিনে ও রাজত্ব আসমানে রাজত্ব তোমার জমিনে ও রাজত্ব উভয় জগতে চলে তোমার ক্ষমতা ইয়া রাসূল আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ কোনে কোনে পতি কোনে বাড়ছে হায় না ফরমানি কোনে কোনে পতি কনে বড়সে হাই না ফরমানি কো না হে জয় না জে অবাস আমার ইয়া রাসূল সলাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নে কাজে জেনো লেগে যায় ইয়া রাসূলুল্লাহ মন নে কাজে জেনো লেগে যায় ইয়া রাসূলুল্লাহ মন গুনাহের পতি জেনো হয় গিনা মোর ইয়া রাসূলুল্লাহ والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله نیکی بولتے نیکی چوات ہے نبی عمل نمائے نیکی بولتے نیکی چوات ہے نبی عمل نمائے তুমি এসে করো আতারের শফাআত ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সলাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله
কোরআনে পাকের মধ্যে আয়াত মোবারকও আছে হাদিসে পাকও রয়েছে যা সারমর্ম আরজ করছি সংক্ষিপ্তভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি করা আমলকে নষ্ট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান সারমর্ম আরজ করছি সেটা হচ্ছে তোমরা রাসূলের দরবারে আওয়াজকে নিচু রাখো যদি আওয়াজকে নিচু না রাখতে পারো তাহলে কখন যে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে কোথায় চলে যাবে
টেরো পাবে না আল্লাহ আল্লাহ
এখানে কিন্তু একটু সূক্ষ্ম ব্যাপার
এখানে আমি বাপুকে বলি আমল বিনষ্টকারী কর্মের মধ্যে যদি আমরা যদি প্রধান নিই
আমরা কোথায় আছি কি অবস্থায় আছি এবং কি করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে বরকরার রাখার জন্য বড় করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কোরআনুল কারীমই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান
সুবহানাল্লাহ
প্রত্যেকটি আয়াতে কারিমা সূরা নাযিল হয়েছে যত কিছু আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা মহত্ব এর মধ্যে প্রকাশ পায় সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ ফরমান এ নবী আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি
সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা স্বয়ং যেখানে ইরশাদ ফরমান যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে বুলন্দ করা হয়েছে এখানে আমরা যতই টানা হিসরা করি না কেন আমরা কি কমাতে পারবো কখনোই পারবো
অসম্ভব
ফর এক্সাম্পল দুনিয়াবী একটা রেফারেন্স যদি আমরা টানি যার প্রতি কারো সুনজর থাকে সরকারিভাবে বলেন যে একটা সুনজর আছে তার প্রতি এখন যতই আমরা যা কিছুই করি না কেন মানে তাকে কিন্তু দমানোটা একটা কটুক্তি করি তার শান ও মানের ব্যাপারে যদি আমাদের দিলের মধ্যে একটু ই চলে আসে এটা কেন আমরা তরিকতের ব্যাপারে একটা কথা শুনি বুদ্ধগণের দিন কিতাবে উল্লেখ করেছেন যে কামিল পীর কামিল মুর্শিদ যদি সে কামিল হয় তো তার কথায় কেন বলিও না কেন বলা চলে না তো এখন ফর এক্সাম্পল এখন মনে করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করব হ্যাঁ তাকে সালাম জানাবো সালাম দিব শয়তান কেমন করে দিলের মধ্যে একটু বীজ ঢুকিয়ে দেয়
শয়তানের রিয়াকারির ব্যাপারে আসছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলেন যে শয়তান এমন ভাবে চাল দেয়, সেই চাল পিপিলিকা যে আছে পিঁপড়া, সেই পিঁপড়ার পায়ের মতো মানে দেখা যায় না, এবং এত মিষ্ট খেজুরের চেয়েও মিষ্ট, অর্থাৎ শয়তান নেক সুরাতে ধোকা দিবে, বস্রতে ধোকা দিবে, তো যে যেরকম ওই সুরাতে ধোকা দিয়ে থাকে আমলকে নষ্ট করে দেওয়ার জন্য। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেও কেউ যদি দুরুদে পাক পাঠ করে, কেউ যদি কাসিদা পাঠ করে, কেউ যদি সালাতু সালাম পেশ করেন, তখনই কেমন যেন কারো কারো দিলের মধ্যে শয়তান কিছু একটা ধাগনি করে দেয়। তাহলে একটু বুঝতে হবে শয়তান তার দিলের মধ্যে, তার চোখের মধ্যে মানে কি যেন একটা আবরণ সৃষ্টি করে দিয়েছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান শুনলেই তার হৃদয়ে জ্বলে ওঠে। এর কারণটা কি? এর মানে হচ্ছে তার আমল বিনষ্ট হয়ে
যায়।
কারণ আমল থাকলে কিন্তু তার মধ্যে কি বিনয়ী আসবে, আমল থাকলেই তার মধ্যে ইবাদত পরহেজগারির মিষ্টতা আসবে, আমল থাকলেই তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাবে, আমল থাকলেই কেবল আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে। কিন্তু মহব্বত বৃদ্ধি না পেয়ে পক্ষান্তরে তার দিলের মধ্যে নফরত আসতেছে, তার দিলের মধ্যে মানে ধৃষ্টতা আসতেছে, তার দিলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে কটুক্তি আসতেছে, তাহলে বুঝতে হবে তার আমল বিনষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি মনে আচরণ। আসলে ওই প্রথম যে আয়াতে কারিমা এর বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন তার চোখে কানে
অন্তরে
অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করে দেয়া হয়েছে, ভালো জিনিস সে আর দেখা সম্ভব না, বোঝে না। কেননা আমরা কি এটা উপলব্ধি করি না, আমি কি কোরআন পড়ি না, এর মধ্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেদবি করে আল্লাহ তাআলা তার উপর লানত প্রদান করেন। যেমন সূরা লাহাবের মধ্যে যদি আমরা দেখি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দু হাত এবং সে ধ্বংসই হয়ে গিয়েছে। এই যে অবস্থা, তার কোনো কাজ তার কোনো কাজে আসেনি, তার সম্পদ এবং নাশ যা সে উপার্জন করেছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এখানে লানত প্রদান করছেন আবু লাহাবের প্রতি। কেননা আবু লাহাব আল্লাহ রাসূল
শানে বেয়াদুবি হয়, তাহলে আমার আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ইবাদত নিষ্ফল হয়ে যাবে। দেখুন,
টের পাওয়া যাবে না,
মানে আপনি বাস এখানে বুঝতেই পারবেন না যে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য সাহাবা ইকরামের মধ্যে সাহাবা ইকরাম ইবাদত অবশ্যই করতেন, কিন্তু ইবাদতের থেকে আদবের দিকে খেয়াল
রাখতেন। তো সেজন্য দর্শকদেরকে পরামর্শ দিব যে আমল বিনষ্টকারী কাজের মধ্যে এই একটা কাজ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের মধ্যে যদি কোনো কথা চলে আসে তখন সেখানে দুনিয়াবি কোনো রেফারেন্স, দুনিয়াবি ই করা, এবং কত বখিলতা, কত কতটা আমরা নিচু পর্যায়ে চলে এসেছি, শয়তান আমাদেরকে ধোকা দেয় যে এটা করা যাবে না, এটা এরকম কেন করছি, এটা এরকম কেন করছি, অনেকগুলো কথা রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় দরকার।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।
আমিন আমিন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব ইহতেরাম করেছেন, এই সকল বিষয়গুলো আমরা যখন দাওয়াত ইসলামের মাদিনী মহলের সাথে যখন সম্পৃক্ত হব, আশেকান রসুল যারা, যাদের প্রতি রসুলের মহাব্বত রয়েছে, তাজিম রয়েছে, তাদের সংস্পর্শে যখন আমরা থাকবো, ইনশাআল্লাহ আজওয়াজাল এই সকল বিষয়গুলো আমাদের শিকার সৌভাগ্য হচ্ছে। আর একটা বিষয় যেটা আমরা চাচ্ছিলাম, এই আপনার লৌকিকতা যেটাকে রিয়া যেটা, এই বিষয়টা কিন্তু প্রায় মানে আমাদের ইবাদতকে এমনভাবে বিনষ্ট করে দেয়। আমার মনে হয় শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন যে আল্লাহ তাআলা যার উপর বিশেষ দয়া করে সেই বাঁচতে পারে, না হলে অধিকাংশ মানুষ ইবাদত করে কিন্তু তার ইবাদত গুলো কি তার সঠিক ভাবে হয় না। আমি একটি হাদিসে মোবারকা বলবো, আবার আলফাসানি বাবু থেকে কিছু মাদানী ফুল নেব। এই হাদিস শরীফটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা, আমরা যদি শ্রবণ করি যে কিয়ামতের ময়দানে আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক তাআলা সামনে আমাদেরকে সেখানে দণ্ডায়মান হতে হবে, মানুষের আমলকে পরিমাপ করা হবে, নেকি বদিকে কি করা হবে সেখানে মাপ দেওয়া হবে। ওই কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে আমাদের আমলের ব্যাপারে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব যার নাম হচ্ছে রিয়াকারী, 165 নম্বরের পৃষ্ঠা, লৌকিকতার ব্যাপারে। এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মোবারকা, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আরজ করল, কাল কিয়ামতের দিন কোন জিনিসটি মানুষকে মুক্তি দিবে? ইরশাদ করলেন, আল্লাহ তাআলার সাথে আমানতের খেয়ানত না করা। আরজ করলেন, বান্দা আল্লাহ তাআলার সাথে কিভাবে আমানতের খেয়ানত করতে পারে? ইরশাদ করলেন, এইভাবে যে তুমি কোনো কাজ করো যেটার হুকুম তোমাকে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, কিন্তু তোমার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা, এজন্য রিয়াকারী থেকে বেঁচে থাকো, কেননা এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা এবং কিয়ামতের দিন রিয়াকারকে লোকদের সামনে চার নামে ডাকা হবে। নাম্বার এক, হে বদকার, হে ধোকাবাজ, হে হে কাফির, হে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তোমার আমল নষ্ট হয়েছে, তোমার প্রতিদান ধ্বংস হয়ে গিয়েছে, এজন্য আজ তোমার জন্য কোনো প্রতিদান নেই। হে ধোকা দেওয়ার প্রচেষ্টাকারী, এখন তুমি তোমার সওয়াব তার কাছে গিয়ে অন্বেষণ করো যাকে খুশি করার জন্য তুমি আমল করেছে। অর্থাৎ কিয়ামতের ময়দানে বলা হবে যে তুমি তার কাছে যাও।
এটা অনেক বড় লম্বা একটি হাদিসে পাক আছে।
জি,
যারা দুনিয়ার মধ্যে দানশীল দানবীর নামে পরিচিতি লাভ হচ্ছে, অর্থাৎ সে চাচ্ছে যে আমি আমাকে মানুষ দানবীর ভাবুক, দানশীল ভাবুক, আমি মানুষকে দান খয়রাত করি, প্রচার এবং প্রসার হোক, মসজিদের মধ্যে 100 টাকা দান করলে যাতে করে ইমাম সাহেব জোরে মারহাবা বলায় সবার থেকে, অমুক ব্যক্তি 100 টাকা দান করেছেন, মারহাবা মারহাবা, বাহাবা পাওয়ার জন্য দান খয়রাত করে, কালকে আমাদের দিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন যে আমি তোমাকে অনেক ধন সম্পদ দান করলাম, অনেক কিছু দান করেছি, তুমি আমার জন্য কি করেছো? হে আল্লাহ, আমি তোমার নামে দান করেছি, খরাত করেছি, মিসকিনদেরকে দিয়েছি, কার ঘর বানিয়ে দিয়েছি, কাউকে এই এই কাজ করে দিয়েছি,
আল্লাহ
তোমার জন্য করেছি, না খবরদার তুমি আমার জন্য করনি, এটা তুমি করেছিলে যেন মানুষ তোমাকে দানবীর বলে, এটা দুনিয়াতে তোমার বলানো হয়ে গিয়েছে, এখন কোনো তোমার আমল বাকি নেই, ডাইরেক্ট জাহান্নাম। এভাবে করে কারি সাহেবকে ডাক দিবেন, কারি তোমাকে এত সুন্দর কণ্ঠ দিলাম, এত সুন্দর কণ্ঠ দিলাম, তুমি আমার জন্য কি করলে?
আল্লাহ,
তখনও তোমার জন্য আমি তেলাওয়াত করেছি, মানুষের অন্তর দিল খুশি করেছি যাতে কোরআনের প্রতি মানুষ ধাবিত হয়,
আল্লাহ
কোরআন তেলাওয়াত শুনে, খবরদার তুমি মিথ্যা বলছো, তুমি এই কাজ করে তুমি এই জন্য করেছো যাতে তোমাকে ভালো কারি বলে, তোমার কণ্ঠ সুন্দর, তোমাকে বাহাবা বলে, তোমাকে টাকা পয়সা দেয়, নজরানা দেয়, সেজন্য করেছো, যাও তোমার সকল আমল বিনষ্ট হয়ে গিয়েছে, তোমাকে তো দুনিয়াতে এগুলো বলানো হয়েছে। এভাবে করে আরো ব্যক্তিদেরকে ডাকা হবে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ধন্য করেছেন দুনিয়াতে, এই নিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে, গাজীকে ডাকা হবে, তুমি কেন মানে কি করেছো, আমি তোমার পথে কি হয়েছি, শহীদ হয়েছি অথবা যুদ্ধ করেছি, বিভিন্নভাবে যেমন লম্বা হাদিসে পাক। সেজন্য আমাদের এটা বুঝতে হবে যে আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এজন্য যাকাত প্রদানের সময়ও বলা হচ্ছে যে এগুলো যাকাত বলে দান করেন তো গিফট বলে দান করে দেন, গিফট বলে দেন অথবা গোপনে দেন। দানের ব্যাপারে আসছে, ডান হাত দিয়ে দান করবে বাম হাত যেন টের না পায়, এর মানে কি বাম হাত টের পাবে না, বাম হাত স্পর্শ করবে না, এটা নয়, মানে কেউ যেন না দেখে, মানে নিচুপ একেবারে কেউ যেন না দেখে গোপনে দান করে আসো। আজকের আমরা তো মানে গ্রামের মধ্যেও কাউকে যদি কিছু দান করি তাহলে আমরা মানে মানুষের কাছে বলে বলে বেড়াই, সকলকে বলে বেড়াই, মসজিদে দান করলে মসজিদের মাইক দান করেছে অমুক সাহেব, লিখে দেয় সৌজন্যে, এরকম একটা আছে যে মানে উৎসাহ প্রদানের জন্য আমি বলে দিলাম, সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু মানে এখন বলাটাও মুসিবত, আপনি দানও করলেন একদিকে টাকাও গেল আবার আমলও চলে যাচ্ছে, কারণ এটা কাজে আসতেছে না, কারণ কি লৌকিকতা, এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত নাই, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাদের কাজ করতে হবে।
আল্লাহ 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 তাআলার সন্তুষ্টি যাতে আমরা
হাসিল করতে পারি। আমল নষ্টকারীর ব্যাপার হইছে বাপু মসজিদের মুসল্লিদের ব্যাপারে যেটা বলতেছি, যে লোক দেখানো আমলই যে আমি ঘর থেকে বের হলাম সবার আগে যাই মসজিদে যাতে সবাই বলে বা মানুষ বলে যে খুব ভালো, সবার আগে মসজিদে আসে, আচ্ছা আসতেছি আবার আশেপাশে তাকাই দেখুক কেউ দেখছে কিনা, মসজিদে ঢুকলাম, খুব সুন্দরভাবে ঢুকার পরে দেখি আশেপাশে কেউ আছে কিনা, যাতে আমাকে একটু দেখে নেয় যে আমি সবার আগে আসছি, প্রথম কাতারে দাঁড়িয়ে গেলাম, প্রথম কাতারে দাঁড়ানোর পিছনেও কিছু উদ্দেশ্য থাকে, যে ফার্স্ট প্রথম কাতারের মুসল্লি আমাকে বলে নামাজ শেষে বসে বসে দুরুদ সালাম বা যাই করতেছি, আশেপাশে কেউ দেখতেছি কিনা আমাকে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছি কেউ দেখতেছি কি দেখতেছি কিনা আমাকে, বাস আসতেছি মসজিদে আর বাসায় ফিরে যাওয়া পর্যন্ত এটা যেন সব মানুষের নজরে থাকে, আর মানুষ যেন আমাকে বড় আবিদ বলে, ইবাদত গুজারি বলে, পাক্কা মুসল্লি বলে, সামনের কাতারে নামাজি বলে, সবার আগের নামাজি বলে, যাতে মানুষ এটা আমাকে বলে, উদ্দেশ্য একটা
আসলে করার আগে এটা তার নিয়তের দিকে তাকে, আমি আসলে যে কাজটা করতে যাচ্ছি যে কোনো সময় সেটা দান করা হোক, নামাজ হোক, ইবাদত হোক, জিকির হোক, আমার আসলে নিয়ত কি, মুহূর্তের মধ্যে নিয়ত চেঞ্জ করার যদি সে চালে মানে সাথে সাথে করতে পারে,
লাহল শরীফ পাঠ করে এরকম যদি অসুস্থতা আসে তখন লাহল শরীফ পাঠ করতে হবে। আরেকটি হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবী কথাবার্তা বললে তার 40 বছরের ইবাদত বরবাদ হয়ে
যায়। একটা হাদিসে আছে যেভাবে মসজিদে কথা বললে মানে নেকিগুলোকে কি করে দেওয়া হয়,
ধ্বংস করে দেওয়া হয়। তো সেজন্য আমাদের এখন মসজিদ সমূহ দিকে দেখলে আফসোস লাগে যে মুসল্লিরা আসে, এখন এদেরকে ইমাম সাহেবও অনেক সময় কিছু বলতে পারে না, এরা সমাজের অনেক বড় মানে টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, নামি দামি, আইসা মসজিদের মধ্যে দুনিয়াবী কথা শুরু করে দেয়, মসজিদের মধ্যে গীবত শুরু হয়ে যায়, মসজিদের মধ্যেই নাফারমানিমূলক কথা শুরু হয়ে যায়, অমুকে এটা করেছে, অমুকের ছেলে এটা করেছে, অমুকের মেয়ে এটা করেছে, এভাবে বলে বলাবলি শুরু হয়ে যায়। তো এই কাজগুলো মসজিদে এসে করে, অর্থাৎ মানে অনেককে মানে কোথাও পায় না, মসজিদের মধ্যেই পায়, আর ওই মসজিদে এসেই 5-10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আগে এসে অথবা আগে পরে গিয়ে মানুষ তো দেখে যে সে কি মসজিদে আসে, কিন্তু মসজিদের মধ্যে বসে সে কি করতেছে সেটা কিন্তু দেখা হচ্ছে না,
ব্যবসার
আলোচনা করা হচ্ছে।
নেক আমল যে নষ্ট হয়ে যায় দুই প্রকারের হাদিসে পাকের মধ্যে আসছে, একটা আসছে শুকনা গাছের পাতা, পাতা যখন শুকিয়ে যায় সেটা যেভাবে নাড়া দিলে গাছটা ঝরঝর করে পড়ে যায়, মানুষের নেক আমল গুলো এভাবে জ্বরে যায়। আরেকটা হাদিসে পাকের মধ্যে আসছে যেভাবে শুকনা লাকড়িকে চুলার মধ্যে দিলে দাউ দাউ করে জ্বলে যায়, মানুষের নেক আমল গুলো এভাবে পুড়ে যায়,
শেষ
হয়ে যায়,
গীবতের কারণে।
গীবতের কারণে
যেমন হিংসার হিংসার ব্যাপারে আসছে যে হিংসা মানুষের নেকি গুলোকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, আল্লাহ আল্লাহ, যেভাবে আপনার মানে এমন ভাবে জ্বালিয়ে দেয় এত তাড়াতাড়ি আগুন শুকনো লাকড়িকে কাঠকে জ্বালাইতে পারে। এখন আপনি যদি মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি হিংসাকে যদি নিয়ে এখন আলোচনা শুরু করি তাহলে আমাদেরকে আবার 2 ঘন্টা করতে হবে।
এখন আমরা সমাজের মধ্যে তাকাই, নিজেকেই আমরা জিজ্ঞাসা করি যে আমি এত আমল করি, নামাজ আদায় করছি, রোজা রাখছি, দান খরাত করছি, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, আমি ওই যেই সেই রয়েছি, কপালে তো নামাজের দাগ পড়ে গেল কিন্তু নামাজের দাগ অন্তরে পড়েনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে নামাজও পড়ি আমরা, নিজের মধ্যে তাকাব্বুর রয়েছে, নামাজ আদায় করছি আমার মধ্যে হিংসাও রয়েছে, নামাজ আদায় করছি আমার মধ্যে গীবত আমি তো করছি, নামাজ আদায় করছি ইবাদত বন্দেগী করছি, কিন্তু এগুলো রিয়ার মাধ্যমে এগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, এই নুরানিয়াত আমার মধ্যে নেই। কেননা এসেছে যে নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, এখন নামাজও পড়তেছি আবার খারাপ কাজও করতেছি, এর মানে হচ্ছে নামাজ একদিকে আমরা এক এক তো নামাজ আদায় করলাম আর ভুরি গীবত করলাম, এই যে কারণে ওই নামাজের মানে মাইনাসে আছি আমরা, মোট কথা মাইনাসে আছি, মাইনাস যখন টেম্পারেচার -0 to 0 চলে যায়, -0, -0, -1, -2 এভাবে করে টেম্পারেচার কম হতে যায়, তো আমাদের নেকি গুলো মাইনাসে আছে এখন,
আল্লাহ 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 তাআলা আমাদেরকে
নাই বললেই চলে
হেফাজত করুক এই সকল বিমারি থেকে, হাসাদ হিংসা হিংসার যদি ব্যাখ্যা যদি আমরা শুনিনি যে কারো উন্নত আপনার কারো সম্পদ দেখে, কারো সম্মান দেখে, কারো আপনার জায়গা জমি উন্নত মানের মানে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কোনো নিয়ামত পেয়ে গেল, এখন আমার অন্তর জ্বলে যে সে এটা পেয়ে গেল, এটাও পেয়ে গেল, এটাও পেয়ে গেল, অর্থাৎ অন্যের সম্পদে কে ছিনিয়ে যতটুকু তার কাছে চলে আসে, যে এটা যদি আমার কাছে চলে আসতো, এই সম্মানটা যদি আমি পেয়ে যেতাম, এই অর্থের মালিক যদি আমি হয়ে যেতাম, এই মানে তার থেকে ছিনিয়ে যাতে আমার কাছে চলে আসুক, এটা হলো হিংসা। আর দেখুন আজকে আমি একটা নর্মাল একটা উদাহরণ দিই আপনাদেরকে, ফ্যামিলি উদাহরণ, দুই ভাই, এক ভাই আল্লাহ তাআলার দয়ায় সেই কোন প্রকারের সম্মানের অধিকারী হয়ে গেল, অর্থের অধিকারী হয়ে গেল। এখন দ্বিতীয়বার তার অন্তর্জলে যে তার থেকে তিনি যদি এটা আমার হয়ে যায়, আবার এটা আপনি স্কুলে চলে যান সেম ছাত্রদের মধ্যে হচ্ছে, মার্কেটে চলে যান সেম ব্যবসায়ীদের মধ্যে হচ্ছে।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, হিংসাকে রসকে পরিণত করা, অর্থাৎ আপনার পাঁচতলা বাড়ি আছে, আপনি ওটা ছিনানোর জন্য কেন বলতেছেন? আল্লাহ তাআলা নিকট দোয়া, আল্লাহ আমাকে এরকম একটা বাড়ি দান করো,
দোয়া নিজের জন্য, দোয়া
নিজের জন্য রসকে পরিণত করা, তাহলে হিংসা আসবে।
আল্লাহ তাআলা বাসা তৌফিক। আরেকটা জিনিস নিয়ে আসবো প্রায় আমরা একেবারে শেষের দিকে, এমনিতে তো আমল বিনষ্টকারী অনেকগুলো কি কাজ রয়েছে। আরেকটি হচ্ছে আপনি প্রায় অনেক সময় শুনবেন, অনেকেই দেখা যাচ্ছে যে ছোটবেলায় অনেকের বাবা ছিল না, অনেক এতিমও থাকে, তখন সেই তার পাড়া প্রতিবেশীর কেউ না কেউ অথবা নিজের আপন কেউ না কেউ তাদেরকে বড় করেন, তাদেরকে খাবার দাবার বরণ পোষণের
ব্যবস্থা করে, দায়িত্ব নেয়,
দায়িত্ব নেয়। একসময় তারা বড় হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে এদের থেকেও কি টাকা পয়সা বড় হয়ে যায়। এখন দেখা যাচ্ছে কোনো পারিবারিক কারণে হোক, কোনো মাধ্যমে যখন একটু ঝগড়া ফাসাদ হয়ে যায়, তখন বলে যে যে আমাদের সম্পত্তি দিয়ে তোমরা বড় হয়েছ, আমরা তোমাদেরকে খাওয়াইছি, তোমাদেরকে আমার টাকা দিয়ে তুমি লেখাপড়া করেছো, যাকে আমরা সহজ ভাষা বলি কি
খোটা।
এই ব্যাপারে কোরআন করিমের একটি আয়াতে মোবারকা 3 পারা সূরা বাকারা আয়াত নাম্বার 264 কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং ক্লেশ দিয়ে মানে কষ্ট দিয়ে। সেই ব্যক্তির ন্যায় যে আপন দান লোক দেখানোর জন্য ব্যয় করে, যেভাবে লোক দেখানোর জন্য আমল করলে যেটা কোনো কাজে আসবে না, সেম যদি
খোটা দিল তো দানটা
বরবাদ হয়ে গেল। এখন দেখুন যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, আপনি কাউকে আহার দিয়েছেন, কাউকে পোশাক দিয়েছেন, কাউকে বাড়ি দিয়েছেন, দিয়ে দিলাম আমি সাওয়াবের নিয়তে, দেওয়া বলার কি আছে? এখন তো বাস আমাদের এটা এক বিমারি হয়ে গেল, আমাদের একটা বড় একটা রোগ যে আমরা খোটা দেওয়ার। আর কিতাবের মধ্যে আসছে যে কবিরা গুনাহের মধ্যে যে লিস্ট, যে সকল শব্দের মাধ্যমে কাজের মাধ্যমে কবিরা গুনাহ, এর মধ্যে একটা খোটা দেওয়া। এই খোটা দেওয়া কবিরা গুনাহ, এর জন্য আপনি আল্লাহ আমাকে মাফ করে দাও, এটার জন্য বাকায়দা তওবা করতে হবে, তওবা করতে হবে। অর্থাৎ বিগত যত খোটা দিয়েছে এর থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে আমরা তওবা করি, চেষ্টা করবো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, লৌকিকতা থেকে আমরা তওবা করি, অহংকার থেকে তওবা করি। হাদিসে পাকের মধ্যে এসেছে যারা অহংকার ব্যক্তি, যারা কিয়ামতের ময়দানে তাদের আকৃতি হবে ফিডার নেই, এটা একবার সবচেয়ে নগণ্য। এর কারণ হচ্ছে ওলামা কেরাম ব্যাখ্যা করেন এই ব্যাপার যে তারা অহংকার করে দুনিয়াতে তাদেরকে খুব বড় মনে করতো, এই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট করে দিবে, একেবারে ছোট ফিফিলিকা ফিফডার আকৃতি থাকবে তাদের। দেখুন কেন অহংকার করব, আমরা সব প্রতিটি এবাদত হোক, এলিম হোক, আমল হোক, সম্পদ হোক, সুন্দর হোক, স্বাস্থ্য হোক, এখন আমি খেয়ে দিয়ে বাস নিজেকে একটা কিছু। দেখেন আল্লাহ তাআলা হেফাজত করুক এই সকল জিনিসগুলো থেকে। তারপরে হাদিসে পাকের মধ্যে এসেছে যে সর্বপ্রথম যে ব্যক্তি অহংকার করেছে, পাঁচ যে তার পায়ের অর্থাৎ যে সালোয়ার ছিল অথবা প্যান্ট ছিল এটাকে গোড়ালের নিচে করে সে পরিধান করলো, অহংকার বশত জমিনের উপর হাঁটতে লাগলো। আজকে অনেক মানুষ তার হাঁটার স্টাইল খুব অহংকার, দেখতেই তাকে অহংকারী মনে হয়। তো তাকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, আল্লাহ তাআলা এত অপছন্দ করেন তাকে জমিনের মধ্যে কি করলেন, ধসে দিলেন। হাদিসের মধ্যে রয়েছে সে এখনো দোষে আছে, কিয়ামত পর্যন্ত সে এভাবে জমিনে নেছে দোষে থাকবে। আল্লাহ তাআলা অহংকার থেকে, লৌকিকতা থেকে, খোটা দেওয়া থেকে, হিংসা থেকে, এ ধরনের অমঙ্গলজনক কাজ থেকে আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা বাসা তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ এই সকল বিষয়গুলো আমল করার জন্য আমির আহলে সুন্নতের দেওয়া মাদানী ইনামত, মাদানী ইনামতের উপর যদি আমরা আমল করি, মাদানী ইনামতের মধ্যে আলহামদুলিল্লাহ এই সকল বিষয় থেকে বাঁচার জন্য তাগিদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের সর্বশেষ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আদবের সাথে, মহব্বতের সাথে সালাত ও সালাম পেশ করি।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।